বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো, এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 27 ডিসেম্বর, 12 পৌষ এবং 7 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্সে আর তেহরান ও আশপাশের এলাকার জন্য FM 99.5 মেগাহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় pearstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত, আজকের দৃষ্টিপাতে থাকছে দুটি প্রতিবেদন। ইরাকে মার্কিন দূতাবাসে হামলাকে কেন্দ্র করে সরকার ও প্রতিরোধকামীদের মধ্যে উত্তেজনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা।
গত রবিবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলার ঘটনা ঘটে
এবং বাংলাদেশে করোনার নতুন স্ট্রেন সম্পর্কে বিশেষজ্ঞদের অভিমত সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলিতে শ্বাসকষ্টে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। কোভিড পরবর্তী মারাত্মক জটিলতা নিয়েও ভর্তি হচ্ছে শিশুরা। এর মধ্যে অনেকেই করোনায় নতুন ধরনের স্ট্রেনে আক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন কোনো কোনো চিকিৎসক।
দৃষ্টিপাতের পর থাকবে হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহের শাহাদাত বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে আসমাউল হুসনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জেনারেল সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত 48 জনের তালিকা তৈরি করেছে ইরানের বিচার বিভাগ। ইরাকে মার্কিন বিরোধী বিক্ষোভ। গাজায় শিশু হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা জানাল হামাস। ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। বাংলাদেশে নতুন উড়োজাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার বেপরোয়া হয়ে উঠেছে দাবি বিএনপি নেতা রিজভীর। এবং ভারতের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য নির্ধারিত এমপি তহবিলের টাকাও কেড়ে নিয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুচ ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িত 48 জনের তালিকা তৈরি করা হয়েছে। একথা বলেছেন সোলাইমানির শাহাদাত বার্ষিকী পালন বিষয়ক টাস্কফোর্সের মুখপাত্র আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, কাসেম সোলাইমানিকে হত্যার সঙ্গে জড়িতদের যে তালিকা এর আগে তৈরি করা হয়েছিল তাতে আরও কয়েকজনের নাম যুক্ত হয়েছে। এর ফলে এই সংখ্যা 48 জনে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, মামলার তদন্ত চলছে। ইরানের বিচার বিভাগ এরই মধ্যে ইরাকের বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। ইরাকি কর্মকর্তারা এক্ষেত্রে খুবই সহযোগিতা করেছেন। ইরানের বিচার বিভাগ দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের বিরুদ্ধে রায় ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। আবদুল্লাহিয়ান আরও বলেন, বিচারের পাশাপাশি উপযুক্ত সময়ে কঠোর প্রতিশোধ নেওয়া হবে। অবশ্য এরই মধ্যে কয়েকটি চপেটাঘাত করা হয়েছে। ইরানের সেনাবাহিনীর পদাতিক বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, শহীদ লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি ছিলেন দায়েশ তথা IS ধ্বংসের রূপকার এবং এই জঙ্গি গোষ্ঠীকে নির্মূলে তিনি কেন্দ্রীয় ভূমিকা পালন করেছিলেন। তিনি বলেছেন, শহীদ সোলাইমানি শুধু মধ্যপ্রাচ্য থেকে নয় বরং গোটা বিশ্ব থেকে IS নির্মূল করার কাজে ভূমিকা রেখেছিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি
সুলেমানি 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রত্যক্ষ নির্দেশে তাকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনারা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের বিরুদ্ধে ইরাকের জনগণ আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল ইরাকের রাজধানী বাগদাদের তাহরির চত্বরে হাশতাশ শাবির বহু সমর্থক সমবেত হয়ে প্রতিবাদ করেন। ইরাকের শাফাক নিউজ জানিয়েছে, গতকালের সমাবেশে বেশ কিছু সামরিক যান এবং অ্যাম্বুলেন্স সমাবেশে যোগ দেয়। রাজধানীর বিভিন্ন অংশ থেকে লোকজন তাহরির চত্বরে এসে সমাবেশে মিলিত হন। সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ তাহরির চত্বর অভিমুখী সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয়। জেনারেল সোলাইমানি ও আবু মাহাদি আল মোহান্দিসকে হত্যার পর ইরান প্রকাশ্য প্রতিশোধ নেয়ার ঘোষণা দেয় এবং 8 জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অবরুদ্ধ গাজা উপত্যকার একটি পুনর্বাসন কেন্দ্র ও একটি শিশু হাসপাতালে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। তিনি বলেছেন, শনিবারের এই হামলা থেকে বোঝা যায় ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে অপরাধযোগ্য চালাতে বদ্ধপরিকর। গতকাল সকালে ইসরায়েলি জঙ্গি বিমানগুলো একটি শিশু হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র সহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালায়। হামলায় ওই শিশু হাসপাতালের একটি শিশু ও একজন বেসামরিক ব্যক্তি আহত হন। ওই হামলার প্রতিক্রিয়ায় হাজেম কাসেম শনিবার আরও বলেন, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে, কিন্তু এ ধরনের হামলা চালিয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। ফিলিস্তিনি জনগণ দখলদারদের হাত থেকে তাদের মাতৃভূমি মুক্ত না করা পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চালিয়ে যাবে। হামাসের মুখপাত্র বলেন, গাজায় জঙ্গি বিমান পাঠিয়ে ফিলিস্তিনি শিশুদের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য। ইহুদিবাদী ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং করোনা ভাইরাসের মহামারী মোকাবেলায় অব্যবস্থাপনা ও অদক্ষতার জন্য এই বিক্ষোভ হচ্ছে। গতকালের এই বিক্ষোভের মধ্য দিয়ে টানা 27 সপ্তাহ নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলে প্রতিবাদ সমাবেশ হচ্ছে। পবিত্র আল কুদস শহরে অবস্থিত নেতানিয়াহুর সরকারি বাসভবন অভিমুখী রাস্তাগুলো বিক্ষোভকারীরা বন্ধ করে দেয়। প্রায় 3,000 বিক্ষোভকারী প্যারিস চত্বরে বিক্ষোভ করে, তবে পুলিশ তাদেরকে জোর করে সরিয়ে দেয়। কোথাও কোথাও বিক্ষোভকারীরা আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। পুরো ইসরায়েল থেকে গতকাল বিক্ষোভ করার সময় মোট 6 জনকে আটক করা হয়েছে। নেতানিয়াহুর সমর্থকরা বিক্ষোভকারীদের উপর বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে বলেও খবর পাওয়া গেছে। এরই মধ্যে বিক্ষোভকারীরা নেতানিয়াহুকে প্রাইম মিনিস্টারের পরিবর্তে ক্রাইম মিনিস্টার নামে অভিহিত করেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরে সদ্য যুক্ত হওয়া নতুন বিমান ধ্রুবতারার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহরে সদ্য যুক্ত হওয়া নতুন বিমান -8400 ধ্রুবতারার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উড়োজাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের VIP টার্মিনালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মাহবুব আলী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে G2G ভিত্তিতে কেনা 3টি -8400 উড়োজাহাজের মধ্যে প্রথমটির নাম প্রধানমন্ত্রী নিজে রেখেছেন ধ্রুবতারা। দ্বিতীয় ও তৃতীয় -8400 উড়োজাহাজ দুটি যথাক্রমে আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বিমানবহরে যুক্ত হবে। কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত 74 আসনের -8400 উড়োজাহাজটি পরিবেশ বান্ধব এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ বলে জানা গেছে। নতুন উড়োজাহাজটি সংযোজন হওয়ায় বিমানবহরে মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো 19টি। বাংলাদেশ বিমানবহরে নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আভ্যন্তরীণ ও স্বল্প দূরত্বের আঞ্চলিক ও আন্তর্জাতিক গন্তব্যসমূহে বিমানের সাপ্তাহিক ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা হবে বলে আশা করছে বিমান কর্তৃপক্ষ।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে বলেই তারা নির্বাচনে জয় পরাজয় নির্ধারণের আগেই হেরে যায়। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে সরকার গঠন করার সুযোগ দিয়েছিল বলেই সমগ্র বাংলাদেশে আজ উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধি অর্জনের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। আর বিএনপি কচ্ছপের ন্যায় একবার মাথা বের করে পরক্ষণে আবার মাথা লুকিয়ে নেয়। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিরোধী দলের যে কেউ নির্বাচনে প্রার্থী হলেই বা তার পক্ষে কেউ প্রচারণা চালাতে গেলে তাকে জীবন হারাতে হয় কিংবা চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে হয়। বিনা ভোটে ক্ষমতায় থেকে আওয়ামী লীগ সরকার এখন বেপরোয়া। আজ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রেজভী বলেন, বাংলাদেশসহ সারা বিশ্ব জানে বাংলাদেশে 30 ডিসেম্বরের ভোট আগের রাতেই হয়েছে। গণমাধ্যমসহ সকল মাধ্যমে তা প্রকাশিত হলেও সরকারের ভারপ্রধান নির্বাচন কমিশনার এখনও নির্লজ্জ মিথ্যাচার করছে। সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য এমপি তহবিলের টাকা কেড়ে নিয়েছে। তিনি আজ এক সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগে সাংসদ কোটায় প্রত্যেক এমপিকে বছরে 5 কোটি টাকা করে দেওয়া হতো জনকল্যাণে ব্যয় করার জন্য, কিন্তু যখন থেকে করোনা শুরু হয়েছে এই 5 কোটি টাকা নরেন্দ্র মোদী সরকার কেড়ে নিয়েছে। তিনি আজ রোববার ডায়মন্ড হারবারের কেল্লার মাঠে এক জনসমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এমপি তহবিলের অর্থ বিভিন্ন এলাকায় ছোট ছোট রাস্তা, টিউবওয়েল, স্কুলের পরিকাঠামো করার জন্য দিতাম, কিন্তু গত মার্চ মাস থেকে নরেন্দ্র মোদী সরকার সেই টাকা কেড়ে নিয়েছে।
5 বছর সংসদের মায়না বন্ধ করে দিন, মানুষের জনকল্যাণের জন্য যে টাকা, সেই টাকা কারার অধিকার আপনাকে কে দিয়েছে? 5 কোটি টাকা আপনি কেড়ে নিলেন ভারতবর্ষের 543টা সাংসদ, বাংলায় 42টা সাংসদ, 42×5 মানে বছরে 220 কোটি টাকার ফান্ড বন্ধ, 5 বছর হলে প্রায় 1200 কোটি টাকার ফান্ড বন্ধ, কোথায় যাবে? মোদীবাবুর প্রচারে যাবে, তখন করোনা আসে না। যখন 8000 কোটি টাকা দিয়ে এরোপ্লেন কিনছে নিজের জন্য বিদেশ ভ্রমণ করবে বলে, টোটো করে এদেশ থেকে ওদেশ ঘুরে বেড়াবে, তখন করোনা পরিস্থিতি সামনে আসে না। যখন অ্যাডে হাজার হাজার কোটি টাকা খরচা করবে, তখন আসে না,
বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। তিনি বলেন, মানুষের কাজের জন্য এমপিরা যে 5 কোটি টাকা করে পায়, সেটা কেন্দ্রীয় সরকার যেন তেন প্রকারে বন্ধ করতে চাচ্ছে,
বলছিলেন আমাদের প্রতিনিধি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্তত 10 জন পর্বতারোহী আলবর্স পর্বতমালায় ভয়াবহ তুষারপাতে মারা গেছেন এবং 2 জন নিখোঁজ রয়েছেন। রাজধানী তেহরানের উত্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি আজ মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে। ইরানের পর্বতারোহণ ও স্পোর্টস ক্লাইম্বিং ফেডারেশনের প্রধান রেজা জারেই আজ জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য অভিযান চলছে, তবে প্রচণ্ড তুষারপাত এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে। তিনি ইরানের ফার্স্ট নিউজকে জানান, প্রচণ্ড তুষারপাতের পর অন্তত 15 মিটার বরফ জমেছে, রোদ ওঠার পর আরও তুষারধসের ঘটনা ঘটতে পারে। এ অবস্থায় উদ্ধারকর্মীদের জীবনের বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে। কয়েকদিনের প্রবল তুষারপাতের ফলে গত শুক্রবারের পর থেকে বহু পর্বতারোহী আলবর্স পর্বতমালায় আটকা পড়েন। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত 119 জনের মৃত্যু হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সীমা সাদাত লারি আজ এই তথ্য জানিয়েছেন। গতকালের চেয়ে আজ ইরানে 13 জন কম মারা গেছেন। তেল আবিবে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় ওই রাষ্ট্রদূতকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানোর পর এই সমর্থন জানাল মস্কো। রাশিয়া বলেছে তার রাষ্ট্রদূত মস্কোর মধ্যপ্রাচ্য বিষয়ে ঘোষিত নীতি অনুসরণ করেই বক্তব্য রেখেছে। তেল আবিবে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি বিক্তরভ গত 8 ডিসেম্বর জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ফিলিস্তিনি ও আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সাংঘর্ষিক অবস্থান হচ্ছে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মূল কারণ। এই অস্থিতিশীলতা সৃষ্টিতে ইরানের কোনো ভূমিকা নেই। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছে আমি বাবুল আখতার। গত রোববার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলা ও বেশ কয়েকজনকে আটকের ঘটনাকে কেন্দ্র করে ইরাকের সরকার ও প্রতিরোধ সংগঠনের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রাজন হোসেন।
গত রবিবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস এলাকায় রকেট হামলার ঘটনা ঘটে। যদিও এখন পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি, কিন্তু মার্কিন সরকার এই ঘটনার জন্য ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর এটাকে কেন্দ্র করে ইরাকের সরকার ও প্রতিরোধ সংগঠনের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী ওসমান আল ঘানিমি গতরাতে রকেট হামলার সঙ্গে জড়িত এমন কয়েকজনকে আটকের খবর দিয়েছেন যারা কিনা আসাইব আহলুল হক গ্রুপের সদস্য। আটকের ঘটনাকে কেন্দ্র করে সরকার ও ওই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আটকের পর আসাইব আহলুল হক গ্রুপের সমর্থকরা ইরাকের গোয়েন্দা মন্ত্রণালয়ের সামনে সমবেত হয় এবং তারা আটককৃতদের দ্রুত মুক্তির দাবি জানায়। মন্ত্রণালয়ের সামনের সমাবেশের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় বলেছেন, ওই গ্রুপের দাবির কাছে আমরা মাথা নত করব না এবং প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শেষ পর্যন্ত যদিও আটককৃতদের মুক্তি দেওয়ার মাধ্যমে উত্তেজনার অবসান ঘটেছে, কিন্তু এর আগেও একাধিকবার এ ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এবং বারবার কেন এ ধরনের ঘটনা ঘটছে সেটাই প্রশ্ন। পর্যবেক্ষকরা বলছেন, 2020 সালের 5 জানুয়ারি ইরাকের পার্লামেন্টে গৃহীত প্রস্তাব সরকার বাস্তবায়ন না করায় এটা প্রায় উত্তেজনা সৃষ্টির মূল কারণ। ইরাকি পার্লামেন্ট সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য গত 5 জানুয়ারি প্রস্তাব পাশ করেছিল। যদিও কিছু সংখ্যক মার্কিন সেনাকে ইরাক থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কিন্তু পুরোপুরি মার্কিন সেনাদেরকে বহিষ্কারের ইচ্ছা ইরাক সরকারের নেই। কিন্তু ইরাকের প্রতিরোধকামী সংগঠন ও সশস্ত্র গ্রুপগুলো সব মার্কিন সেনা প্রত্যাহারের দাবি জানাচ্ছে এবং তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে। সরকারের সঙ্গে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর বিরোধের অন্যতম আরেকটি কারণ হচ্ছে কোনো কোনো গণমাধ্যমের অপপ্রচার। সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টির পরপরই সৌদি আরব ও মার্কিন গণমাধ্যমগুলো ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার শুরু করে এবং আসাইব আহলুল হক গ্রুপকে ইরাক বিরোধী বলে তুলে ধরার চেষ্টা চালায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশে কিছু শিশু করোনার নতুন ধরনের স্ট্রেইনে আক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন কোনো কোনো চিকিৎসক। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এ সম্পর্কে বিশেষজ্ঞ প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলিতে শ্বাসকষ্টে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা বাড়ছে। কোভিড পরবর্তী মারাত্মক জটিলতা নিয়েও ভর্তি হচ্ছে শিশুরা। এর মধ্যে অনেকেই করোনায় নতুন ধরনের স্ট্রেইনে আক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা করছেন কোনো কোনো চিকিৎসক। তবে এ বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞগণ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এখন পর্যন্ত করোনাতে 10 বছরের কম বয়সী শিশু মারা গেছেন 34 জন, আর 11 থেকে 18 বছরের মধ্যে মারা গেছেন 57 জন। করোনাতে আক্রান্ত শিশুদের মধ্যে প্রথম করোনা ইউনিট চালু করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে এখন 24 জন শিশু রোগী ভর্তি আছে। ঢাকা শিশু হাসপাতালের করোনা ইউনিটেও 3 জন শিশু চিকিৎসাধীন রয়েছে, তবে এ মাসের শুরুতে সেখানে 18 জন শিশু চিকিৎসাধীন ছিল। ঢাকা শিশু হাসপাতালের করোনা ইউনিটের প্রধান অধ্যাপক ডাক্তার নওশাদউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, আমাদের হাসপাতালে এ পর্যন্ত করোনা ইউনিটে 190 থেকে 200 জনের মতো শিশুর চিকিৎসা দেওয়া হয়েছে, এর মধ্যে মৃত্যু হয়েছে, তবে তাদের করোনার আগে থেকেই অন্য রোগ ছিল। বিশেষ করে ক্যান্সারে আক্রান্ত শিশু করোনা হলে বাঁচানো কঠিন। গত বছরে এই সময় আমরা প্রতিদিন শ্বাসকষ্টের রোগী পেয়েছি 130 থেকে 140 জন, এবার সেখানে 250 রোগী পার হয়ে গেছে। সবার পরীক্ষা করতে না পারার কারণে বোঝা যাচ্ছে না এরা কোভিড না নন কোভিড, তবে অভিভাবকদের এক্ষুনি সতর্ক হতে হবে। চিকিৎসকগণ বলছেন, 9 থেকে 12 বছরের শিশুদের ক্ষেত্রে আতঙ্কের খবর হচ্ছে এ বয়সের শিশু আক্রান্ত হলে তাদের ফুসফুসও সংক্রমিত হচ্ছে। এ প্রসঙ্গে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক ডাক্তার মৌসুমী মল্লিকা বাবা মায়েদের পরামর্শ দিয়েছেন,
যেহেতু এখন একটা কমপ্লিকেটেড টাইম চলতেছে, তাই অভিভাবকদের মানে এক নম্বর হাতিয়ার হলো সচেতনতা। সচেতনতা ছাড়া আসলে তেমন কিছুই করার নেই, যেহেতু এটার এখনো এস্টাবলিশ কোনো ট্রিটমেন্ট বা ভ্যাকসিন বের হয়নি, আর নতুন স্ট্রেন ওটা তো মাত্র আপকামিং বা চলে আসছে, হয়তো কিছুই তেমন জানা যায়নি। তো সচেতনতা বলতে বাইরে যতটা মানে বাচ্চাদেরকে এক্সপোজ করার তো কোনো প্রশ্নই নাই, যেহেতু তাদের স্কুল কলেজ বন্ধ, বাইরে যাবে না বাচ্চারা, এটা হলো এক নম্বর। 2 নম্বর হচ্ছে অভিভাবকরা যখন বাইরে যাবে, যাদেরকে যেতেই হয়, তারা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা নিয়ে বাইরে যাবে।
তাছাড়া বাড়িতে আত্মীয় স্বজনদের আসা যাওয়া সীমিত রাখা এবং বাড়ির বড়দেরকেও বাইরে বের হবার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছেন 2 শিশু সন্তানের জননী ডাক্তার মৌসুমী মল্লিকা। বাংলাদেশ শিশু চিকিৎসক সমিতির সভাপতি প্রবীণ অধ্যাপক ডাক্তার মঞ্জুর হোসেন বলেছেন, এখন কিন্তু করোনার নতুন ধরনের নিউ স্ট্রেইনে আমাদের শিশুরা আক্রান্ত হচ্ছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহির শাহাদাত বার্ষিক উপলক্ষে একটি বিশেষ আলোচনা।
হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার শাহাদাত বার্ষিকী।
আজ 13ই জামাদিউল আওয়াল। কোনো কোনো বর্ণনা অনুযায়ী এদিনে শাহাদত বরণ করেছিলেন নবী নন্দিনী হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা। এ উপলক্ষে সবাইকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শুরু করছি সর্বকালের সেরা নারী হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহার শাহাদত শীর্ষক বিশেষ আলোচনা। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে প্রত্যাশা করছি।
হযরত ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা ছিলেন মানব জাতির চিরন্তন গৌরব ও আদর্শ মানুষের প্রতীক। তিনি ছিলেন মানব জাতির জন্য অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, আল্লাহর প্রতি সন্তুষ্টি সহ অনেক মহান স্বর্গীয় গুণের আদর্শ। স্নেহময়ী জননীর মতো বিশ্বনবীর সেবা যত্ন করা এবং বিপদের সময় তাঁর সহায়তায় এগিয়ে আসার জন্য মহীয়সী নারী ফাতেমার অন্য একটি উপাধি উম্মে আবিহা বা পিতার জননী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সর্বযুগের শ্রেষ্ঠ নারী বলে উল্লেখ করেছেন। রাসুলে খোদা বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ, যা কিছু তাঁকে সন্তুষ্ট করে তা আমাকে সন্তুষ্ট করে এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহকেও সন্তুষ্ট করে, আর যা কিছু ফাতিমাকে কষ্ট দেয় তা আমাকে কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহকেও কষ্ট দেয়। হযরত ফাতিমা বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন বলে বিশ্বনবী উল্লেখ করেছেন।
অনেকেই মনে করেন প্রিয় কন্যা ফাতিমাকে নিজের দেহের অংশ বলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এটাও বুঝিয়েছেন যে পিতার রিসালাতের অন্যতম কাণ্ডারে ছিলেন ফাতিমা। এই মহিউষী নারীর অনন্য ত্যাগ, তিতিক্ষা ও সেবা না থাকলে ইসলাম বিলুপ্ত হয়ে যেত। রাসুলের পুত্র সন্তানরা মারা যাওয়ায় ইসলামের শত্রু কাফির মুশরিক ও মোনাফিকরা রাসুলকে লেজ কাটা তথা নির্বংশ বলে গালি দিত, ফলে মনে মনে কষ্ট পেতেন রাসুলুল্লাহ। মহান আল্লাহ তাঁর এই কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাঁকে দান করেন তিনি হলেন হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা। এ উপলক্ষেই পবিত্র কোরআনের সূরা কাউসার নাজিল হয়।
মহান আল্লাহর নির্দেশে মহানবী তাঁর কন্যা সন্তানের নাম রাখেন ফাতিমা। ফাতম শব্দের অর্থ রক্ষা করা। এ সম্পর্কে মহানবী বলেন, তাঁর নামকরণ করা হয়েছে ফাতিমা কারণ আল্লাহ তাঁকে ও তাঁর অনুসারীদের জাহান্নামের আগুন থেকে মুক্ত রেখেছেন। আল্লামা ফখরুদ্দিন রাজি তাঁর তাফসির গ্রন্থে বলেছেন, হযরত ফাতিমার শানেই সূরা কাউসার নাজিল হয়েছে। তিনি এ প্রসঙ্গে আরো বলেন, অনেক অত্যাচার সত্ত্বেও হযরত ফাতিমার বংশধারা পৃথিবীতে টিকে আছে, অন্যদিকে বনি উমাইয়া ধ্বংস হয়ে গেছে। ইসলামের যেসব শত্রু পুত্র সন্তান নিয়ে গর্ববোধ করত তাদের কোনো খবর আজ বিশ্ববাসী জানে না। অথচ রাসুলের বংশধারা হযরত ফাতিমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত বজায় থাকবে। ইমাম হাসান ও হুসাইন সহ মহানবীর আহলে বাইতের বংশধারায় জন্ম নেয়া ১১ জন পবিত্র ইমাম হযরত ফাতিমা তথা মহানবীরই বংশধর। এ বংশধারাতেই শেষ জামানায় ইমাম মাহদি আলাইহিস সালাম আবির্ভূত হবেন। তিনি সারা বিশ্বে আল্লাহর ধর্মকে প্রতিষ্ঠিত করবেন।
নারীকুলের মধ্যে শ্রেষ্ঠ তথা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন নামে খ্যাত হযরত ফাতিমা ছিলেন সব মানবীয় মহৎগুণের আদর্শ, আর এজন্যই তাঁর অনেক উপাধি ছিল, যেমন আস-সিদ্দিকা বা সত্যনিষ্ঠ, আল মুবারাকা বা বরকতপ্রাপ্ত, আত-তাহিরা বা পবিত্র, আজ-জাকিয়া বা সতী, মুহাদ্দিসা বা হাদিসের বর্ণনাকারী, আজ-জাহরা বা দূতিময় ইত্যাদি। হযরত ফাতিমা সংসারের যাবতীয় কাজ নিজে করতেন। তিনি জাতার মাধ্যমে আটা তৈরি করতে করতে তার হাতে ফোসকা পড়ে যেত, আর সেই আটা দিয়ে রুটি তৈরি করে সেগুলো মদিনার দারিদ্রদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমার কাপড়ের পোশাকে থাকত তালি, পার্থিব কোনো বস্তুই তাঁকে আকৃষ্ট করতে পারত না, আর এজন্যই রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাঁকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন।
হযরত ফাতিমা কাছে এলে দিনের নবী নিজে উঠে দাঁড়িয়ে তাকে বরণ করে নিজের পাশে বসতে দিতেন। এ থেকে বোঝা যায় ফাতিমাকে সম্মান দেখানোর পেছনে রয়েছে ঐশী লোকের সুস্পষ্ট ইঙ্গিত। হযরত ফাতিমা জাহরা পিতার শারীরিক বিদায়ের কারণে যতটা না দুঃখ পেয়েছিলেন তার চেয়েও বেশি ব্যথা পেয়েছিলেন পিতার আদর্শ তথা ইসলামের শিক্ষা ম্লান ও বিকৃত হয়ে পড়ার কারণে। দুনিয়া থেকে মহানবীর দৈহিক বিদায়ের মাত্র দুই মাস বা মতান্তরে 95 দিন পর শাহাদাত বরণ করেন হযরত ফাতিমা। কোনো কোনো বর্ণনা অনুযায়ী রাজনৈতিক কারণে প্রভাবশালী মহলের হামলায় হযরত ফাতিমা আহত হয়ে শাহাদাত বরণ করেন।
ফাতিমা সিদ্দিকা সালামুল্লাহি আলাইহা ঐশী পন্থায় অনেক জ্ঞান অর্জন করেছিলেন। ফাদাক ও মানজিল শীর্ষক তার ভাষণ এই মহামানবীর অতুল জ্ঞান, খোদাভীরুতা এবং দূরদর্শিতাকেই তুলে ধরে। নবীনন্দিনী বলেছেন, পৃথিবীতে তিনটি জিনিস আমার খুবই প্রিয়, আল্লাহর পথে ব্যয়, রাসুলে খোদার চেহারার দিকে তাকানো এবং কোরআন তেলাওয়াত। পবিত্র কোরআনের আয়াত শ্রবণ মুসলমানদেরকে মুক্তির তীরে পৌঁছে দেয়।
ফাতিমা বা তার বংশধরদের কেউই ঐশী সম্মানকে পার্থিব ভোগের কাজে লাগাননি। আত্মত্যাগের বিশালত্বে ফাতিমা এবং তার বংশধররা ইতিহাসে অনন্য হয়ে আছেন। হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা আদর্শ মানবাত্মার প্রতীক, তার প্রতি জানাচ্ছি অশেষ দরুদ ও সালাম। হযরত ফাতিমা শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবাইকে আবারও জানাচ্ছি গভীর সমবেদনা।
বিশেষ আলোচনাটি শুনলেন, এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 27 ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় গাড়ি থেকে লাভ দৈনিক ইত্তেফাক। করোনা সহনশীল দেশের র্যাঙ্কিং শীর্ষ 20-এ বাংলাদেশ দৈনিক সমকাল। আওয়ামী লীগ বিদ্রোহী বহিষ্কার করবে ভোটের পরে কালের কণ্ঠ। দলে দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপোষ নেই কাদের মানবজমিন। বাবুল চিশতি পরিবারের অবৈধ সম্পদের পাহাড়, হাজার কোটি টাকার সম্পদ জব্দ যুগান্তর। 2 টাকার মাস্ক 65 টাকা, বালিশ কভার 3,450 টাকা। বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, সংশোধন নয় 3 কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহারই আলোচ্য দাবি, আনন্দবাজার পত্রিকা। আন্দোলন দমন করার চেষ্টায় এবার খুনের হুমকি দিল্লিতে বিক্ষোভরত কৃষক নেতাকে, সংবাদ প্রতিদিন। এনডিএ জোটে বড় ধাক্কা, কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছাড়ল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই বাংলাদেশের খবর। বাবুল চিশতি পরিবারের অবৈধ সম্পদের পাহাড়, হাজার কোটি টাকার সম্পদ জব্দ দৈনিক যুগান্তর। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ফার্মার্স ব্যাংকের বর্তমানে পদ্মা ব্যাংক অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বাবুল চিশতি পরিবারের প্রায় 1,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। ওই পদে থাকাকালীন দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তিনি। দুর্নীতি দমন কমিশন বা দুদকের করা 6টি মামলায় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে স্থাবর অস্থাবর সম্পদগুলো সম্প্রতি ক্রোক ও ফ্রিজ করা হয়। দৈনিকটির অন্য একটি খবর, মাঠ প্রশাসনে অদক্ষতা দুর্নীতি, জনপ্রশাসন সচিবের খোলামেলা বক্তব্যে প্রশাসনে তোলপাড় চলছে। বিশেষ করে তিনি এক শ্রেণীর এসিল্যান্ড ও ইউএনওদের দুর্নীতি, অদক্ষতা, ক্ষমতার অপব্যবহার এবং নেতাগিরি নিয়ে যে সত্য ভাষণ দিয়েছেন তা সব মহলে প্রশংসিত হয়েছে। প্রশাসনের ইতিহাসে এটি মাইলফলক হয়ে থাকবে।
আলোচনার শীর্ষে স্বাস্থ্যখাত দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, চলতি 2020 সাল জুড়ে দেশে আলোচনার শীর্ষে ছিল স্বাস্থ্যখাত। করোনা মহামারীর সময় দেশের স্বাস্থ্যসেবা খাতের দুরবস্থার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। পদে পদে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, স্বজন প্রীতির ঘটনা একে একে প্রকাশ্যে এসেছে। করোনার নমুনা পরীক্ষার জালিয়াতি, মাস্ক কেলেঙ্কারি, চিকিৎসা খাতে অবকাঠামো নির্মাণ ও ক্রয়ে অনিয়ম, দুর্নীতি, রোগী ভোগান্তি, আইসিইউ সংকট সহ চিকিৎসার নামে মানসিক হাসপাতালে ধস্তাধস্তি করে রোগী হত্যার ঘটনাও ঘটেছে। কোভিড-19 অজুহাতে অন্য জটিল রোগে আক্রান্তরাও সুচিকিৎসা পাননি। দেশের সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের কার্যক্রম সঠিকভাবে মনিটরিং করা হয়নি। এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নানা উদ্যোগ নেওয়া হয়।
যার পরিপ্রেক্ষিতে বর্তমানে স্বাস্থ্য খাতে অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে। আর ইত্তেফাকের অন্য একটি শিরোনামের খবর এরকম যে, করোনায় বেশি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন নতুন ধরনটি এখন বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে।
রাজনীতির খবর, দলে দুর্নীতিবাজীদের ব্যাপারে কোনো আপোষ নেই বলেছেন ওবায়দুল কাদের। খবরটিতে দৈনিক মানবজমিন লিখেছে, দুর্নীতিবাজীদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতিবাজীদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দিতে হবে, দুর্নীতিবাজদের ব্যাপারে কোনো আপোষ নেই। দৈনিকটির অন্য একটি খবরে এসেছে, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, প্রয়োজনে আবার জেলে যাব, ফাঁসির কাষ্টে ঝুলব, তবুও হক কথা বলা থেকে চুল পরিমাণ পিছপা হব না। বাবুনগরী তার এবং হেফাজতের অন্য নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের তীব্র সমালোচনা করেন।
জাতীয় নাককান গলা ইনস্টিটিউটে অভিনব টেন্ডার জালিয়াতি, 2 টাকার মাস্ক 65 টাকা, বালিশ কাভার 3,450 টাকা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, 2 টাকা দামের একটা সার্জিক্যাল মাস্কের দাম 65 টাকা, 16 টাকা দামের এক জোড়া জুতার কাভারের দাম ধরা হয়েছে 110 টাকা। আবার হ্যালেথেন ওষুধের দাম 1,323 টাকা হলেও ঠিকাদার টেন্ডারের দাম ধরেছেন 189 টাকা। বেশি ব্যবহৃত পণ্য ওষুধের কয়েক গুণ বেশি দাম, আর কম প্রয়োজন হয় এমন ওষুধের অবিশ্বাস্য রকম দাম কমিয়ে চলেছে টেন্ডার জালিয়াতি।
মানব পাচার মামলা, 98% আসামি খালাস, এই শিরোনামের খবরে দৈনিক সমকাল লিখেছে, মানব পাচার সংক্রান্ত মামলার প্রায় 98% আসামি খালাস পেয়ে যাচ্ছেন, সাজা হচ্ছে মাত্র 2 ভাগের। চলতি বছরের অক্টোবর পর্যন্ত 10 মাসে নিষ্পত্তি হওয়া 14টি মামলার তথ্য বিশ্লেষণ করে মিলেছে এমন চিত্র। এজন্য তদন্তের দুর্বলতা, সাক্ষী হাজির করতে না পারা ও আদালতের বাইরে বাদী বিবাদীর সমঝোতাকে দুষছেন বিশেষজ্ঞরা। তবে পুলিশ বলছে, পারিপার্শ্বিক নানা বাস্তবতায় তদন্ত শেষ করতে বেগ পেতে হয়।
ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। সংশোধন নয়, 3 কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহারই আলোচ্য, দাবি কৃষকদের, আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। সরকারের প্রস্তাব বিবেচনা করে 29 ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে 40টি কৃষক সংগঠন, কিন্তু সরকারকে লেখা চিঠিতে সংযুক্ত কৃষক মোর্চার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, সংশোধন নয়, আলোচ্য বিষয় হিসেবে রাখতে হবে 3টি কৃষি আইনের সম্পূর্ণ প্রত্যাহারের কথা। এ থেকে অনুমান করা যায়, 29 তারিখের বৈঠকেও বরফ গলার সম্ভাবনা ক্ষীণ। চিঠিতে তীব্র ভাষায় কৃষকরা লিখেছেন, গোটা আন্দোলনকে বদনাম করার জন্য সরকারি প্রচার যন্ত্র যেভাবে নেমেছে তা অবিলম্বে বন্ধ করা হোক। এ পরিস্থিতিতে আজ সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল আজ সকালে টুইট করে বলেন, মাটির ভেতর থেকে ধ্বনি উঠছে, সরকারকে শুনতেই হবে।
দৈনিক আজকালের এ সম্পর্কিত খবরের শিরোনাম, আন্দোলন দমন করার চেষ্টা, এবার খুনের হুমকি দিল্লিতে বিক্ষোভরত কৃষক নেতাকে। খবরটিতে লেখা হয়েছে, এবার আন্দোলনকারী ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতাকে ফোন করে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবারই এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসার আগে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আজকালের অন্য একটি খবরের শিরোনাম, এরকম এনডিএ জোটে বড় ধাক্কা, কৃষি আইনের প্রতিবাদে এনডিএ ছাড়ল রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে আসমাউল হুসনা।
আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার 15তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ নাম মুসাউ ইরু। এ নামের অর্থ রূপদাতা বা অঙ্কনকারী। অস্তিত্বের জগৎ মহান আল্লাহর খালিক নামের আলোকে সুনির্দিষ্ট মাপে ও প্রকৌশলে এবং বারিয় বা উদ্ভাবক নামের আলোকে গড়ে উঠেছে। মহান আল্লাহর একটি গুণবাচক নাম হিসেবে মুসাউ ইর শব্দটি এসেছে সুরা হাশরের 24 নম্বর আয়াতে খালিক ও বারিউ নামের পরই। এ আয়াতের অর্থ হল তিনি আল্লাহ তাআলা শূন্য থেকেই সৃষ্টিকুলের স্রষ্টা, উদ্ভাবক, নজিরবিহীন রূপদাতা, উত্তম নামসমূহ তারই। নভুমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিচ্ছু আছে সবই তার পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। মহান আল্লাহর পক্ষ থেকে অস্তিত্ব দানের শেষ বা তৃতীয় পর্যায়ের প্রক্রিয়াকে বলা যায় রূপদান। প্রথম দুই পর্যায় সম্পন্ন হয় মহান আল্লাহর খালিক ও বারিউ নামের আলোকে। আল্লাহর মুসাউ ইরু নামের আলোকেই রূপ পেয়ে থাকে নানা সৃষ্টি বা অস্তিত্ব।
সূরা ইনফিতারের সপ্তম ও অষ্টম আয়াতে মহান আল্লাহ বলেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতপর তোমার অঙ্গকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন, যিনি তোমাকে তাঁর ইচ্ছা মতো আকৃতিতে গঠন করেছেন। মুসাউইর শব্দটি এসেছে সুরাত শব্দ থেকে। অভিধানে এমন কাউকে মুসাউইর বলা হয় যিনি তার সৃষ্ট বস্তু বা অস্তিত্বকে এমন আকৃতি দেন যে তা অন্যদের আকৃতির চেয়ে ভিন্ন। মহান আল্লাহই সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে থাকেন সৃষ্টিকে। সৃষ্টিকুল ও সৃষ্টি জগৎ মহান আল্লাহর মুসাউইর নামের প্রকাশ। সুরা সিজদার সপ্তম আয়াতে বলা হয়েছে, যিনি তথা মহান আল্লাহ তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন। আমরা যদি সৃষ্টি জগতের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যে প্রত্যেক সৃষ্টির রয়েছে বিশেষ সৌন্দর্য এবং সেসবের গঠন, আয়তন, কর্মপদ্ধতি ও বাহ্যিক নানা দিক সব মিলিয়ে যা যা আছে সেসবের চেয়ে পরিপূর্ণ ও উন্নত কিছু কল্পনা করা যায় না।
সৃষ্টিকুলের মধ্যে মানুষকে দেয়া হয়েছে সর্বোত্তম আকৃতি। তাই সুরা তাগাবুনের তৃতীয় আয়াতে বলা হয়েছে, তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে আকৃতি দান করেছেন, অতঃপর সুন্দর করেছেন তোমাদের আকৃতি। তারই কাছে প্রত্যাবর্তন। মানুষের আকৃতিতে যেমন কান, চোখ ও নাক ইত্যাদি রয়েছে, সেসব যদি অন্য কোনো আকারে বা শরীরের অন্য কোনো স্থানে থাকত তাহলে অবশ্যই মানুষের সৌন্দর্য ব্যাহত হতো। মানুষকে যে শারীরিক গঠন দেয়া হয়েছে সে কারণে মানুষ নানা ধরনের কাজ করতে পারে এবং সূক্ষ্ম নানা শিল্প নির্মাণে সক্ষম। নানা ধরনের অঙ্গ থাকার কারণে মানুষ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এবং জীবনের নানা উপকরণকে কাজে লাগাতে পারে।
অনেক প্রাণী বা পশু আছে যারা পানি ও খাবার হাত দিয়ে না খেয়ে সরাসরি মুখ দিয়ে খায়, কিন্তু মানুষ পানীয় ও খাবার গ্রহণের আগে হাত দিয়ে ভালোভাবে পরখ করে দেখতে পারে এবং স্বাস্থ্যসম্মত ও পবিত্র খাবার বেছে নিতে পারে। খাদ্যের অপ্রয়োজনীয় বা আবর্জনার অংশটুকু মানুষ সহজেই ফেলে দিতে পারে। মানুষ ফলের খোসা বা চামড়া আলাদা করতে পারে। সুরা তাগাবুনে মানুষকে আকৃতি দানের যে কথা এসেছে তার অর্থ মহান আল্লাহ মানুষকে দিয়েছেন ভারসাম্যপূর্ণ উপযুক্ত বা যথাযথ ও সুঠামো শরীর আর অঙ্গ প্রত্যঙ্গ এবং সুস্থ অনুভূতি ও বুদ্ধিবৃত্তিক সামর্থ্য। মানবদেহের অঙ্গগুলোর অবস্থান ও পরস্পরের সঙ্গে সম্পর্কিত ও মানবীয় প্রবৃত্তিগুলোর আলোকে সুসমন্বিত। মানুষ যখন কোনো কিছু ছবি আঁকে বা কোনো কিছুতে আকৃতি দান করে, তখন তার কাছে থাকে ওই বিষয় সম্পর্কিত পূর্ববর্তী দৃষ্টান্ত বা মডেল। কিন্তু মহান আল্লাহ অতীতের অভিজ্ঞতা ছাড়াই প্রত্যেক সৃষ্টিকে দিয়েছেন নানা আকৃতি ও স্বভাবগত বৈশিষ্ট্য।
আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম মহান আল্লাহর বিস্ময়কর নানা সৃষ্টি প্রসঙ্গে নাহজুল বালাগার ১৬৫ নম্বর খুতবায় বলেছেন, জীবিত, জীবনবিহীন, স্থির ও চলমান অনেক বিস্ময়কর প্রাণী ও বস্তু আল্লাহ সৃষ্টি করেছেন। তিনি তার সূক্ষ্ম সৃষ্টি ক্ষমতা ও কুদরতের এমন সুস্পষ্ট প্রমাণ প্রতিষ্ঠিত করেছেন যাতে মানুষের মন তার স্বীকৃতি স্বরূপ আল্লাহর প্রতি ঝুঁকে পড়ে ও আনুগত্য করে এবং তার একত্বের সুর যেন আমাদের কানে বাজে। তিনি বিভিন্ন আকৃতির পাখি সৃষ্টি করেছেন। এদের কোনোটি মাটি খুঁড়ে গর্ত করে বাস করে, কোনোটি খোলা জায়গায় এবং কোনোটি পর্বতের চূড়ায় বাস করে। এদের বিভিন্ন প্রকারের পাখা ও বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর কর্তৃত্বের রশির মাধ্যমে এরা নিয়ন্ত্রিত। এরা পাখা ঝাপটিয়ে খোলা আকাশে দ্রুত উড়ে বেড়ায়, এক অদ্ভুত আকৃতিতে অস্তিত্ব এনেছেন এবং অস্থি ও গ্রন্থি মাংসাবৃত করে তৈরি করেছেন। এদের কোনো কোনোটির দেহ এতই বিশাল যে দেহের কারণে তারা সহজে উড়ে বেড়াতে পারে না, তাদেরকে উড়ে বেড়ানো থেকে বিরত রাখা হয়েছে এবং পাখা ব্যবহার করে মাটি থেকে অল্প উপরে চলার অনুমতি দিয়েছেন আল্লাহ।
আমিরুল মোমিনিন হযরত আলী আলাইহিস সালাম আরো বলেছেন, মহান আল্লাহ তাঁর ক্ষমতা ও সৌন্দর্যপূর্ণ সৃজনশীলতা দিয়ে পাখিদের বিভিন্ন রঙে সৃষ্টি করেছেন। এদের মধ্যে কোনো একটির বর্ণের উপর অন্য বর্ণের আভা থাকলে তা অন্য কোনোটির সাথে মিলবে না। কোনো কোনোটির আবার এক রঙের আভা থাকে এবং তাদের গলায় বিভিন্ন রঙের রিং করা থাকে যা দেহের রং থেকে সম্পূর্ণ আলাদা। পাখির মধ্যে ময়ূর হচ্ছে বিস্ময়কর সৃষ্টি যা আল্লাহ অতি প্রতিসম মাত্রায় সৃষ্টি করেছেন এবং এর রং সুন্দরভাবে পাখায় ও লম্বা লেজে সন্নিবেশ করেছেন। ময়ূর যখন ময়ূরীর কাছে যায়, তখন ময়ূরী লেজ উত্তোলন করে এমনভাবে ছড়িয়ে দেয় মনে হয় যেন সে ময়ূরের মাথায় ছায়া দিচ্ছে। এ সময় লেজ দেখলে মনে হয় নৌকায় তোলা পাল।
মাতৃগর্ভে মানুষের ভ্রূণের বিচিত্রময় ও পর্যায়ক্রমিক বিকাশ বিস্ময়কর। অন্ধকার মাতৃগর্ভে খুব ক্ষুদ্র দুটি কোষ বা বিন্দু মিলিত হয়ে ধীরে ধীরে মাত্র কয়েক মাসের মধ্যে রূপ নেয় মানুষের আকারে, যেন এক মহাদক্ষ শিল্পী দিন রাত বসে বসে সেখানে খুব সূক্ষ্ম অঙ্গের এই জটিল ও খুব সুসজ্জিত এবং ত্রুটিমুক্ত বিস্ময়কর মানব শিশু গড়ে তোলেন। মানুষের মধ্যে রয়েছে নানা চেহারা, আকৃতি, লিঙ্গ ও বিচিত্রময় স্বভাব ও বিচিত্র মেধা আর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। মানুষের চোখ, নাক, ভ্রু, মুখ ইত্যাদি নানা ক্ষেত্রে রয়েছে ব্যাপক বৈচিত্র্য। মহান আল্লাহ বলেছেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে এক ফোঁটা পানির মধ্যে যেমন তিনি চেয়েছেন। তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি প্রবল পরাক্রমশীল ও প্রজ্ঞাময়।
মানুষ যে স্বর্গরাজ্যের ছবি আঁকে মনে মনে তাও মুসাউয়ের নামের সহায়তায় করে থাকে। মানুষ চরম সুখময় ও সৌভাগ্যময় এমন এক জগতের কল্পনা করে যেখানে নেই অন্ধকার ও পাপ পঙ্কিলতা, নেই অশালীন কথা ও কাজ, বরং রয়েছে আলোর বন্যা, সুদৃশ্য প্রাসাদ, সুরম্য উদ্যান আর প্রবহমান নদ। উদ্যানগুলোর পাশ দিয়ে বয়ে চলছে দুধ ও মধুর নহর। সেখানে রয়েছে কুরআনে বর্ণিত ফেরেশতাদের সান্নিধ্য।
শ্রোতা বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছে।
আবারও কথা হবে আগামী আসরে, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
শুনলেন আসমল হোসনা। শ্রোতা বন্ধুরা, এখন বিদায় নেওয়ার পালা। তবে যাওয়ার আগে হাতে থাকা কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। তুরস্কের প্যাট্রিয়টিক পার্টির প্রধান ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী দোগো প্রিনচেক বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল একটি ছোট ভঙ্গুর রাষ্ট্র যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যের সামনে টিকতে পারবে না। তিনি গতকাল রাজধানী আঙ্কারায় বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি নিজেদের মধ্যে ঐক্য শক্তিশালী করে তাহলে তারা সম্মিলিতভাবে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের হুমকি ও আগ্রাসী নীতিকে মুহূর্তের মধ্যে অকার্যকর করে দিতে পারে। জেনারেল সুলাইমানি হত্যার সঙ্গে জড়িত 48 জনের তালিকা তৈরি করেছে ইরানের বিচার বিভাগ। ইরাকে মার্কিন বিরোধী বিক্ষোভ। গাজায় শিশু হাসপাতালে ইসরায়েলি হামলা নিন্দা জানানো হামাস। ইসরায়েলের দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত। বাংলাদেশে নতুন উড়োজাহাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সরকার বেপরোয়া হয়ে উঠেছে দাবি বিএনপি নেতা রিজভীর। এবং ভারতের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেন্দ্রীয় সরকার জনকল্যাণের জন্য নির্ধারিত এমপি তহবিলের টাকাও কেড়ে নিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।